exclusively on FusionBD.com.
Guasha.
ABC Radio 89.12. Happy New Year to everybody. শুরু হয়ে গেল নতুন বছর 2018 এবং 2018 এর প্রথম দিনে আমি শারমিন হাজির হয়েছি আপনাদের কাছে কুয়াশা এক্সপ্রাইজ কুয়াশা নিয়ে। আচ্ছা, কুয়াশা এক্সপ্রাইজ আপনারা যে সত্য ঘটনাটি শুনবেন তা হচ্ছে সোহাম মাদার্স। মানুষ মরণশীল, প্রত্যেকটা মানুষই একটা নির্দিষ্ট সময়ের পর মৃত্যুর কাছে ধরা দেবে। একটা মানুষ জন্মের পর থেকে জীবনে অনেকগুলো ধাপ বেরোয়, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, তার জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে সে কারো না কারোর উপর কোনো না কোনো ভাবে নির্ভরশীল হয়, আর নির্ভরশীলতা তৈরি হয় বিশ্বাস থেকে। আর একটা মানুষের অপরের প্রতি সবচেয়ে নির্ভরশীল হয় শিশু বয়সে। একটা শিশু যখন ধীরে ধীরে বড় হয়ে ওঠে, পৃথিবী তখন তার কাছ থেকে নতুন হতে থাকে, ঠিক তখনই আশেপাশের মানুষগুলো তাদের দিকে কোমলতার হাত বাড়িয়ে দেয়। এই হাতেদের ভিড়ে কখনো কখনো কিছু ভয়ঙ্কর ধাবা ঢুকে পড়ে, যে ভয়ঙ্কর ধাবায় একটা শিশুর সুন্দর একটা জীবন শুরুর আগেই ধ্বংস হয়ে যায়। কখনো কখনো এই হাতগুলো হয় একেবারেই আমাদের কাছের মানুষ, আশেপাশের মানুষ, যাদের সাথে আমাদের প্রতিনিয়ত দেখা হয়, কথা হয়, কিন্তু কখনো কখনো তাদের খুব কাছে থেকেও আমরা তাকে চিনতে পারি না। মানুষের মনের ভেতরে কখন কি উঁকি দেয় অনেক সময় মানুষ নিজেও জানতে পারে না। একটা মানুষকে জেনার জন্য তার অতীত জানাটা খুব জরুরি। কখনো কখনো আমরা মানুষের বর্তমান দেখে তার সম্পর্কে ভালো কিংবা খারাপ ধারণা করে ফেলি, আর তার হাতে তুলে দিই নিজেদের সবচেয়ে মূল্যবান সম্পদটা। এমনকি তাদের উপর ভরসা করে আমরা অনেক সময় আমাদের সন্তানের কোমল হাত তার হাতে তুলে দিই। কিন্তু যখন আমরা মানুষগুলোকে চিনতে পারি, তার অতীত জানতে পারি, তখন হয়তো অনেক দেরি হয়ে যায়। আসুন তাহলে শুরু করি আজকের কুয়াশা এক্সপ্রাইস, তারপর আবারও ফিরে আসছি ঘটনাটি শেষ হবার পর। কুয়াশা এক্সপ্রাইস। ২০০২ সালের আগস্ট মাস, দিনটি ছিল সোমবার। ইংল্যান্ডের সোহাম ক্যামব্রিজ শায়ার নামক জায়গার স্কাই নিউজের নিউজ প্রেজেন্টার জেরমি থমসন সেই দিনের সবচেয়ে চাঞ্চল্যকর নিউজটি পড়লেন, আর তা হল দুটি 10 বছরের মেয়েকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের একজনের নাম হোলি ম্যারি ওয়েলস এবং জেসিকা এইমি চ্যাপম্যান। এরপরই সেই শহরের প্রত্যেকটা মানুষের মুখে একই কথা, কি হয়েছে তাদের সাথে, কোথায় বা গেল তারা, আর কি আছে এই ঘটনার পেছনে। শুধুমাত্র সেই শহরেই নয়, অল্প সময়ের মধ্যে পুরো দেশে ছড়িয়ে যায় এই খবর। সেই শহরের প্রত্যেকটা মানুষ নিজেদের জায়গা থেকে খুঁজতে শুরু করে ওয়েলস আর চ্যাপম্যানকে। এভাবে করে 4 দিন কেটে যায়। তখনও তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। পুলিশ তখন আরো বেশি তৎপর হয়ে গেল এবং এই কেসটিকে ইংল্যান্ডের একটি অন্যতম বিগেস্ট পুলিশ ইনভেস্টিগেশন বলা হয়ে থাকে। সব জায়গায় পুলিশ ছড়িয়ে যায়, শহরের প্রত্যেকটা কোণা তন্ন তন্ন করে খোঁজা হয়। কি ছিল আসলে এই ঘটনার পেছনে, কোথায় ছিল তারা? ঘটনাক্রমে যখন সব কিছু সামনে এসেছিল তখন কারোর বলার কিছুই ছিল না, সবাই যেন স্তম্ভিত হয়ে গিয়েছিল। 4 আগস্ট 2002 রোববার, দুটি 10 বছরের মেয়ে ওয়েলস আর চ্যাপম্যান, তারা একই সাথে রেড হাউস গার্ডেনে ওয়েলসদের বাড়িতে একটি বারবিকিউ পার্টি করে। সন্ধ্যা 6:15 দিকে কিছু মিষ্টি খাবার কেনার জন্য তারা একসাথে বের হয়। ফেরার পথে তারা কলেজ ক্লোজে একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, যেটা হান্টলি নামে এক লোকের বাড়ি ছিল। হান্টলি সেখানকার একটা লোকাল সেকেন্ডারি স্কুলের কেয়ারটেকার ছিল। হান্টলি ওদের দুজনকে দেখে তাদের বাড়ির ভেতরে আসতে বলে। সে বলে তার বাড়িতে তার প্রেমিকা ম্যাগজিন কার এসেছে। ম্যাগজিন কারকে ওরা দুজনেই চিনত, কারণ ম্যাগজিন কার ছিল এন্ড্রিস প্রাইমারি স্কুলের টিচিং অ্যাসিস্ট্যান্ট, আর এই স্কুলে ওয়েলস আর চ্যাপম্যান পড়ত। ম্যাগজিন কারের কথা শুনে তারা দুজনেই সে বাড়ির ভেতরে গেল, আর তারপর তারা কোনোদিন বাড়ি ফেরেনি। কি এমন ঘটেছিল সেই বাড়িতে সেদিন, সেই রহস্য ভেদ করতে অনেক কিছু পেরোতে হয়েছে সেখানকার পুলিশ কর্মকর্তাদের। ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর মার্টিন আন্ডারহিল খুব গুরুত্বের সাথে কেসটির ইনভেস্টিগেশন করতে থাকে। সেই ইনভেস্টিগেশনের মধ্যে দিয়েই ধীরে ধীরে বেরিয়ে আসে আসল রহস্য। 4 আগস্ট রাত 9:45 মিনিটে ঘটনার প্রায় 3 ঘন্টা পর ওয়েলস এবং চ্যাপম্যানের অভিভাবকরা তাদের দুজনের মিসিং কমপ্লেন করে। এরপর পুলিশ তাদের ছবি সব জায়গায় পাঠিয়ে দেয়, যেই ছবিগুলো তার মিসিং হওয়ার কিছুক্ষণ আগেই তোলা হয়েছিল। এই দুই সপ্তাহের মধ্যে ঘটনাচক্রে হান্টলিকে বিভিন্ন টেলিভিশনে, বিশেষ করে স্কাই নিউজ, বিবিসির আঞ্চলিক সংবাদ অনুষ্ঠান লুক ইস্টে নিয়ে আসা হয়। একজন রিপোর্টার তাকে জিজ্ঞেস করেছিল যে ওই দুইজনকে শেষে আপনার সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। তখন হান্টলি বলে, হতে পারে আমার সাথে কথা বলার পরই ঘটনা ঘটেছে, তবে সে বিষয়ে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না। সে এও বলে, এটি একটি অনাকাঙ্ক্ষিত রহস্য এবং যেহেতু এখনো কোনো তথ্য পাওয়া যায়নি, তার মানে ধরা যেতে পারে তারা এখনো বেঁচে আছে, কেউ ইচ্ছে করে ব্যাপারটাকে ঝুলিয়ে রাখছে। তখনও পুলিশ এই রহস্যের কোনো কিছুই জানে না, তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা কার্কিউ ইন্টারভিউতে নিয়ে আসে। সে বলে এই ঘটনার সময় সে শহরে ছিল, কিন্তু পরবর্তীতে জানা যায় তখন সেখানে ছিল না। সেই সময় সে গ্রিমসবিতে তার পরিবারের সাথে দেখা করতে গিয়েছিল। সে রিপোর্টারদের ওয়েলসের দেয়া একটি থ্যাংক ইউ কার্ডও দেখায়। সে মিডিয়ার সামনে বলে তারা দুজনই খুব ভালো মেয়ে ছিল এবং তারা যেখানেই থাকুক যেন ঘরে ফিরে আসে। তার কথা বলার মাঝে পুলিশ লক্ষ্য করে, কার যখনই ওদের কথা বলছিল তখনই পাস্ট টেন্স ব্যবহার করছিল। যখন আমরা নিশ্চিত হই যে কেউ মারা গেছে, সাধারণত তখনই আমরা পাস্ট টেন্স ব্যবহার করি। কিন্তু পুলিশ তো এখন এমন কোনো তথ্য দেয়নি যাতে প্রমাণ হয় যে তারা মারা গেছে, তাহলে কার কেন পাস্ট টেন্স ব্যবহার করছে? পুলিশের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে। এর কিছুদিনের মধ্যে লিটল থেটফোর্ড এর বসবাস করা একজন মহিলা বলে তারা দুজন মেয়েকে দেখেছে এবং সেই মহিলার বিবরণের সাথে ওয়েলস এবং চ্যাপম্যানের কিছুটা মিলও পাওয়া যাচ্ছিল। সে বলেছিল মিসিং হওয়ার পর সে মেয়ে দুটোকে তার বাড়ির পাশ দিয়ে হেঁটে যেতে দেখেছে। আগস্টের 7 তারিখে পুলিশের সোহাম থেকে মাইল দশেক দূরে ওয়েন্সপোর্টের একটি পার্ক থেকে একটি সাদা ভ্যান আটক করে। যেহেতু মহিলাটি বলেছিল যে সে তাদেরকে হেঁটে যেতে দেখেছে, তাই পুলিশ তখনও আশাবাদী ছিল যে তারা এখনও বেঁচে আছে। কিন্তু শেষ পর্যন্ত ওই গাড়ি কিংবা সেই জায়গায় কোনো তথ্য প্রমাণ কিছুই পাওয়া যায়নি। 9 আগস্ট ওয়েলস এবং চ্যাপম্যানের একটি সিসিটিভি ফুটেজ বের হয় যা তাদের মিসিং হওয়ার কিছুক্ষণ আগে সেখানকার একটি লোকাল স্পোর্টস সেন্টারে ধারণকৃত হয়েছিল। সেই দিনে পুলিশ ধারণা করে যে তারা সম্ভবত ইন্টারনেট চ্যাটরুমে কারোর সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা জানতে পারে যে এই ধারণাটিও ভুল। 10 আগস্ট দুজন শিশু অভিনেতা সহ একটি কড়া মিছিল হয় ওয়েলস আর চ্যাপম্যানের জন্য, সেখানে তাদেরকে খুঁজে বের করার জন্য আরো বেশি জোর দেয়া হয়। এদিকে মামলার তৎপরতা দিন দিন বেড়েই যাচ্ছে। সাধারণ মানুষ যে কোনো মূল্যে চাইছে তাদের খুঁজে বের করা হোক। খবরটা খুব দ্রুত মিডিয়ার মাধ্যমগুলোতে ছড়িয়েও পড়েছে। পুলিশের চেষ্টার কোনো ত্রুটি নেই। ইনভেস্টিগেশনের কিছু কিছু জায়গায় পুলিশের কিছু সন্দেহ হচ্ছে, কিন্তু শক্ত কোনো সাক্ষী প্রমাণ তারা পাচ্ছে না। এরপর একটি লোকাল ট্যাক্সি চালকের কাছে পুলিশ কিছু তথ্য পায়। সেই ট্যাক্সি চালক বলে ঘটনার দিন সন্ধ্যায় নিউ মার্কেটের কাছে তার গাড়ির সাথে মেয়ে দুটির ধাক্কা লেগেছিল। 13 আগস্ট সন্ধ্যায় পুলিশের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য আসে। সেদিন সন্ধ্যায় একজন তার পোষা কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিল। সে পুলিশকে জানায় নিউ মার্কেটের পাশেই ওয়ার্ন হিলে দুটি উঁচু মাটির স্তূপ দেখা যাচ্ছে এবং হতে পারে এখানে ওই মেয়ে দুটোকে মাটি চাপা দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করে শেষ পর্যন্ত কিছুই পায়নি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য আসছিল। পুলিশ সব জায়গাতেই চেষ্টা করছিল কোন একটা তথ্য খুঁজে পাওয়া যায় কিনা। সেই দিনে স্ট্যাফোর্ডশায়ারে পুলিশের কর্মকর্তারা সোহামের পুলিশদেরকে জানায় গত বছরই একটি 6 বছরের মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল এবং সে বেঁচেও গিয়েছিল। এরপর সেই একই মানুষের বিরুদ্ধে পরবর্তীতে আরো একটি অভিযোগ আসে যে সে একটি 12 বছরের মেয়েকে অনুসরণ করছিল। হতে পারে সেই লোকটিই মেয়ে দুটির কেসের সাথে জড়িত। সোহাম পুলিশ তখন এই বিষয়টি অনেক খতিয়ে দেখে, কিন্তু এবারও তাদের হতাশ হতে হয়। 16 আগস্ট ওয়েলস আর চ্যাপম্যান হারিয়ে যাওয়ার 12 দিন পর তখনও পর্যন্ত পুলিশ একের পর এক বিফলই হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনো হদিশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর পুলিশ কোনো তথ্যের দিকে না গিয়ে তাদের মনে কার্কি নিয়ে যে সন্দেহ দানা বেঁধেছিল সেদিকে এগোতে থাকে। তারা এই প্রথম হান্টলি এবং কার্কি জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। সেদিন রাতে পুলিশ হান্টলি এবং কারের উপর কড়া নজর রাখছিল। তারা হান্টলির বাড়ি এবং সোহাম ভিলেজ কলেজেও সার্চ করে। সেখান থেকে তারা এই মামলার প্রধান কিছু এভিডেন্স পায়। তারা স্কুল গ্রাউন্ড থেকে কিছু কাপড় চোপড় পায় যেগুলো ওয়েলস আর চ্যাপম্যানের কাপড়ের সাথে মেলে। এরপর তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। টানা 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তারা সাক্ষ্য দিতে রাজি হয়। হান্টলি এবং কার্কে ওই দুইজনকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর ধীরে ধীরে সব তথ্য বেরিয়ে আসে। পুলিশ অনেকভাবে অনেককে সন্দেহ করেছে, কিন্তু সাধারণ মানুষ ভাবতেও পারেনি কার্কিন বা হান্টলির এই কেসের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে। অতঃপর যখন সব তথ্য বেরিয়ে এলো, তখন মানুষের কল্পনার সীমা অতিক্রম হয়ে গেল। পুলিশ এতদিন যে আশা রেখেছিল যে মেয়ে দুটো হয়তো বেঁচে আছে, সেই আশা ব্যাহত হয় 17 আগস্ট বিকেলে। সোহাম থেকে প্রায় 12 মিটার দূরে সাফক এবং র্যাফ লেখিত নামক জায়গায় বেড়া ঘেরা একটি খাদের মধ্যে ওয়েলস এবং চ্যাপম্যানের লাশ পাওয়া যায়। 21 আগস্ট সেই লাশ দুটোকে চিহ্নিত করা হয়। তাদের নিখোঁজ হওয়ার 13 দিন পর তাদের লাশ পাওয়া গেল। দুজনের পরিবারের কাছে যেন এটি একটি দুঃস্বপ্নের মতন মনে হচ্ছিল। পুলিশ লাশ দুটো পায় প্রায় গলে যাওয়া অবস্থায় এবং লাশ দুটোর প্রায় কঙ্কাল বেরিয়ে গিয়েছিল। কোনো বাবা মায়ের পক্ষে কি সন্তানের এমন মৃত্যু দেখা বা এমন লাশ দেখা সম্ভব? সে বাবা মাই হয়তো জানবেন কি অনুভব করেছিলেন তারা সেই মুহূর্তে। লাশ দুটো সবার আগে কেইজ প্রায়ার নামে ওখানকার একটি স্থানীয় গেমকিপার দেখতে পায়। হঠাৎ কিছুদিন ধরে সেই জায়গা থেকে তার নাকে একটা দুর্গন্ধ আসছিল। তখন সে সেই জায়গায় গিয়ে খোঁজার চেষ্টা করল যে এত বাজে গন্ধ কোথা থেকে আসছে। এরপর সে যা দেখে তা হয়তো কোনো স্বাভাবিক মানুষ তা দেখতে চায় না। লাশ দুটোর অবস্থা খুবই খারাপ ছিল বলে চেহারা ঠিক বোঝা যাচ্ছিল না। লাশ পর এক সপ্তাহ পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় যে লাশ দুটি ওয়েলস আর চ্যাপম্যানের মৃতদেহ। খবর বাইরে আসার সাথে সাথে মানুষ উৎসুক হয়ে ওঠে এই রহস্য জানতে। সবার মনে একটাই প্রশ্ন, কে বা কারা ছিল এই খুনের পেছনে? পুলিশের ইনভেস্টিগেশনের একটা পর্যায়ে তারা জানতে পারে লাশ দুটো যেখানে পাওয়া যায় সেখানে তাদেরকে খুন করা হয়নি। এখানে আনার আগে অন্য কোথাও তাদেরকে খুন করা হয় এবং পরবর্তীতে তাদের লাশ এখানে ফেলে যাওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে পরবর্তীতে কোর্টে হান্টলি সবকিছু স্বীকার করে, কারণ তার আর পালাবার কোনো পথ ছিল না। সে কোর্টে স্বীকারও করেছে লাশ ফেলে আসার পর সে সেখানে আরো একবার গিয়েছিল কোনো প্রমাণ থাকলে সেটা মুছে ফেলার জন্য। ফরেন্সিক ডাক্তার প্যাট্রিশিয়া উইলশায়ার খুনের সময় এবং মাটি পরীক্ষা করে যেসব তথ্য প্রমাণ দেয় তা সবই ছিল হান্টলির বিরুদ্ধে। হান্টলি, যার পুরো নাম আয়ান কেভিন হান্টলি, তার জন্ম হয়েছিল 31 জানুয়ারি 1974 সালে গ্রিমসবি লিঙ্কনশায়ার। সে তার বাবা মায়ের প্রথম সন্তান ছিল। 1999 সালের ফেব্রুয়ারিতে 25 বছর বয়সে তার দেখা হয় 22 বছর বয়সী তরুণী ম্যাক্সিন কারের সাথে গিভস বাই টাউন সেন্টারে হলিউড নাইট ক্লাবে। তারা হাম্বার নদীর ধারে একটি ছোট্ট শহরে বার্টন আপন হামলার নামে একটি বাসায় একসাথে থাকা শুরু করে। কার সেখানে একটি স্থানীয় মাছের ফ্যাক্টরিতে মাছ প্যাকিং এর কাজ করত। তখন হান্টলি সেখানে একজন বারম্যান হিসেবে কাজ করত। হান্টলি সেখানে আয়ান নিক্সন নামে পরিচিত ছিল। তখন সে মাঝে মধ্যে ক্যামব্রিজ শহরে যেত তার বাবাকে দেখতে। তার বাবা তখন এলির কাছে লিটল পোর্টার নামে একটি গ্রামের একটা স্কুলের কেয়ারটেকার ছিল। 2001 সালের সেপ্টেম্বরে হান্টলি সোয়াম ভিলেজ কলেজে কেয়ারটেকারের চাকরির জন্য দরখাস্ত করে। 26 নভেম্বর 2001 থেকে সে কাজে যোগদান করে। তখনও কেউ জানত না কি ছিল তার অতীতে। সে দেখতে ছিল সুদর্শন এবং তাকে দেখলে একটা সহজ সরল ভালো মানুষই মনে হতো। তাই হয়তো কেউ তার অতীত খুঁজতে যায়নি। কিন্তু এমন একটা মানুষের একটা ভয়ঙ্কর অতীত থাকতে পারে, এটা মানুষ জানতে পারে অনেক পরে। ততদিন অনেক দেরি হয়ে গিয়েছিল। সোহামে আসার আগেই হান্টলির নামে চিলড্রেন অ্যাবিউজের অনেক অভিযোগ ছিল। তাকে একবার পুলিশ রিমান্ডেও নিয়েছিল একজনকে রেপ করার অভিযোগে, কিন্তু সেই অভিযোগ ততটা জোরালো ছিল না এবং পুলিশ তেমন কোনো প্রমাণও পায়নি, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। 1996 সালে হান্টলি যখন গ্রিমসবিতে ছিল, তখনও একবার তার প্রতিবেশীরা অশোভন আচরণের জন্য তার বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করে, কিন্তু এর কোনটাই প্রমাণিত হয় না বলে হান্টের কখনোই কোনো শাস্তি হয়নি। ওয়েলস এবং চ্যাপম্যানের ঘটনার পর ম্যাগজিনকার বিভিন্ন ইন্টারভিউতে বলেছিল, ঘটনার দিন সে হান্টের সাথে তার বাড়িতেই ছিল, কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়ে যায় যে সে সেদিন সেখানে ছিল না। তারা দুজনেই মিথ্যে কথা বলেছিল। সে স্বীকার করে যে হান্টকে বাঁচানোর জন্য সে মিথ্যে কথা বলেছে, কিন্তু সে খুনের সাথে জড়িত ছিল না, তাই তাকে 3.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনার পুরোটাই ছিল হান্টের মাথার ভয়ানক চিন্তা। ওয়েলস এবং চ্যাপম্যানকে হান্টলি কেন খুন করেছিল তা কোনোদিনও জানা যায়নি। হান্টলি স্বীকার করেছিল ঠিকই যে সেই তাদের দুজনকে খুন করেছে, কিন্তু কেন করেছে তা সে নিজেও জানে না। সে প্রতিবারই একই কথা বলে, সে এটা কেন করেছে তা সে জানে না। তবে এতটুকু বলে যে তাদেরকে খুন করার কিছুক্ষণ আগে কারের সাথে তার ফোনে তর্ক বিতর্ক হয়। গত কয়েকদিন ধরেই হান্টের মনে হচ্ছিল কারের অন্য কারোর সাথে সম্পর্ক আছে, আর এসব নিয়েই ফোনে তার বাক বিতণ্ডা হয়। পরবর্তীতে পুলিশ ধারণা করে কারের এসব ঘটনার কারণেই তার মেয়েদের প্রতি এতটা ক্ষোভের জন্ম হয়, আর তারই সূত্র ধরে সে ওয়েলস এবং চ্যাপম্যানকে নির্মমভাবে হত্যা করে। সে বলে এটা একটা দুর্ঘটনা ছিল, সে তাদের দুজনকে বাড়িতে ডেকে নিয়ে যায় এবং ভুলে ধাক্কা লেগে ওয়েলস বাথরুমের মাটিতে পড়ে যায়। তখন চ্যাপম্যান দেখে ফেলে এবং চিৎকার করতে চায়, সেই সময় সে তাদেরকে পানির মধ্যে চুবিয়ে মেরে ফেলে, এবং যখন সে বুঝতে পারে সে কি করছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একটা মানুষের মানসিকতা কতটা বিকৃত হলে কোনো কারণ ছাড়াই নিজের ব্যক্তিগত ক্ষোভের কারণে 10 বছর বয়সের দুটো বাচ্চা মেয়েকে নির্মমভাবে খুন করতে পারে? 20 আগস্ট তার নাম ওয়েলস এবং চ্যাপম্যানের খুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। নটিংহ্যামশায়ার এবং র্যামটন সিকিউর হসপিটালে মেন্টাল হেলথ অ্যাক্টের 48 ধারা অনুযায়ী তাকে আটক করে রাখা হয়, সেখানে তার মানসিক অবস্থা যাচাই করার জন্য। ক্রিস্টোফার ক্লার্ক নামে সেখানকার একজন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট জানায়, যদিও হান্টলি নিজের মানসিক অবস্থা ঠিক না প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু আমার মতে সে এখনও শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ একজন মানুষ, এবং যদি সে খুন করে থাকে তবে সে সম্পূর্ণ সুস্থ মাথায় এবং ঠান্ডা মাথাতেই হত্যাকাণ্ড চালিয়েছে। 8ই অক্টোবর 2002 হান্টলিকে কাঠগড়ে দাঁড় করানো হয়, তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তাকে মিল্টন কেনিজের উঢিল জেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু নিজের বিবেকের কাছে শাস্তি পাওয়া তার তখনও বাকি ছিল। 9 জুন 2003 সালে জেলখানার ভিতরে সে 29টি অ্যান্টিডিপ্রেশন খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। জেলখানার কর্মকর্তারা ভেবেছিল হয়তো ওভারডোজের কারণে সে মারা যেতে পারে, কিন্তু ঘটনার 48 ঘন্টা পর সে সুস্থ হয়ে জেলে ফিরে আসে। তার পাপের জন্য মৃত্যু তাকে গ্রহণ করতে চায় না। এরপর তাকে সেখান থেকে সরিয়ে লন্ডনের বেলমার্স জেলে নেওয়া হয়। হান্টের বিচার কার্য সম্পূর্ণ হওয়ার পর সে পুলিশ কিংবা মিডিয়ার কোনো প্রশ্নের উত্তরই দেয়নি। পুলিশ এই মামলা চলাকালীন অবস্থায় অনেকবার জানার চেষ্টা করেছে এই খুনের পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা, কিন্তু কিছুতে সে কারো কোনো প্রশ্নের উত্তর দেয়নি। যারা তার প্রথম বিচারের দিন সেখানে ছিল তারা হান্টলিকে ব্ল্যাঙ্ক আইড সাইলেন্ট জম্বি নাম দেয়, কারণ সে কাঠগড়ায় দাঁড়িয়ে খুব অদ্ভুত আচরণ করছিল। 3রা এপ্রিল 2004 হান্টলি যে বাড়িতে ঘটনা ঘটিয়েছে সরকারের নির্দেশে সে বাড়িটা ভেঙে ফেলা হয়। ওয়েলস এবং চ্যাপম্যানের পরিবারকে £11,000 করে দেয়া হয়। ক্রিমিনাল ইঞ্জুরিজ কম্পেনসেশন অথরিটি এর পক্ষ থেকে তাদেরকে অর্থ প্রদান করা হয়। পুরো মিডিয়া থেকে শুরু করে সারা দেশের মানুষ এই ঘটনায় স্তম্ভিত হয়ে যায়। তারা অপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবি করে। 2005 সালের 14 সেপ্টেম্বর শাস্তি পাওয়ার পরও হান্টলির বিকৃত মস্তিষ্ক বিকৃতই থেকে যায়। ওয়েকফিল্ড প্রিজন জেলে থাকা অবস্থায় হান্টলি অভিযোগ করে সেখানকার এক খুনের আসামি মার্ক হবসন তাকে গরম পানির মধ্যে ফেলে দেয়। সেখানকার জেলার বলেন, জেলখানার ভেতরে সবসময় কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকে, তারপরও কখনো কখনো এমন ঘটনা ঘটে যায়, এটা স্বাভাবিক। কিন্তু হান্টলি অভিযোগ করে এবং বলে জেল কর্তৃপক্ষ তার দিকে ঠিকমতো খেয়াল রাখে না, যার ফলে এমন হয়েছে, এবং এর ক্ষতিপূরণ হিসেবে সে সরকারের কাছে £15,000 দাবি করে। সরকার পরবর্তীতে তাকে £2,500 প্রদান করে। 5ই সেপ্টেম্বর 2006 হান্টি আবার জেলখানার ভেতরে অসুখকে আত্মহত্যা করার চেষ্টা করেছে। তাকে তার সেলের ভেতরে অজ্ঞান অবস্থায় পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগেও সে 2003-এর আরো একবার এমন আত্মহত্যার চেষ্টা করেছিল। হাসপাতালে পুলিশের কড়া নিরাপত্তায় তাকে 2 দিন রাখা হয়। এটা নিয়ে আবার ইউকেশ প্রায় সব সংবাদের হেডলাইন হয়ে যায়। হান্টলি তার অসুস্থ থাকাকালীন অবস্থায় জেলখানায় তার সেলটা পরিষ্কার করার সময় তারা সেখান থেকে একটি টেপ পায়। তারা ধারণা করে টেপটিতে হান্টলি নিজে কিছু রেকর্ড করেছে এবং হতে পারে সে তার অপরাধ এটাতে স্বীকার করেছে এবং স্বীকার করার পরে সে আত্মহত্যা করবার চেষ্টা করেছে। 28 মার্চ 2007 সালে দ্য সান নামে একটি প্রতিষ্ঠান হান্টলির এই রেকর্ডটি একটি অনুলিপি আকারে প্রকাশ করা শুরু করে। 2000 সালের এপ্রিল মাসে এটি সম্পূর্ণভাবে প্রকাশিত হয়। সেখানে হান্টলি তার আগের একটি অভিযোগ স্বীকার করে নেয়। 1997 সালে সে একটা 11 বছরের মেয়েকে যৌন হয়রানি করে এবং সে এও স্বীকার করে যে সোহেব মার্ডার্সেও তার এই ধরনের একটা উদ্দেশ্য ছিল। সে যৌন হয়রানি করার উদ্দেশ্যেই তাদের 2 জনকে সেদিন সেখানে ডেকে নিয়ে আসে, কিন্তু লাশের পোস্টমর্টেম রিপোর্টে তেমন কিছুই ধরা পড়ে না। হান্টলিকে এর পরেও আরো কয়েকবার মানসিক হাসপাতালে ভর্তি করানো হয়। এই মামলার বিভিন্ন সময় সে বিভিন্ন কথা বলে, তাই আজও মানুষ জানতে পারেনি আসলে কি ছিল এই খুনের পিছনের আসল কারণ। তবে কারণ যাই থাক, হান্টলি যে তাদেরকে খুন করেছে সেটা আদালতে প্রমাণিত হয়েছে। হান্টলি নিজেও জেলে থাকতে 2 বার আত্মহত্যা করবার চেষ্টা করেছে। আসলে কি করতে চেয়েছে সে নিজের জীবনের সাথে? কেনই বা এমন করল সে? এই সব প্রশ্নের উত্তর সে কখনোই কাউকে দেয়নি, হয়তো এসব উত্তর সে নিজেও জানে না। হান্টলি এখন জেলখানায় একটি ভয়ানক জীবন যাপন করছে, যে জীবন কারো প্রত্যাশিত নয়। কখনো কখনো মানসিক হাসপাতাল, কখনো কখনো জেলখানার মাঝে তার বাকিটা জীবন কাটবে। অপরাধের শাস্তি অপরাধী পাবেই, কিন্তু ওয়েলফেয়ার চ্যাপম্যানকে আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব নয়। তারা হয়তো নিজেও কখনো কল্পনাও করেনি যে এইভাবে তাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে। তাদের একটা সুন্দর জীবনের দিকে আস্তে আস্তে তারা পা বাড়াচ্ছিল, কিন্তু হান্টলির মতো কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ যতদিন এই সমাজে থাকবে ততদিন ওয়েলস কিংবা চ্যাপম্যানের মতো ফুটফুটে জীবনগুলো অনিরাপদে থেকে যাবে। তাদের বাবা মাকে ক্ষতিপূরণ হিসেবে অর্থ দেওয়া হয়েছে, কিন্তু তাতে কি আসল ক্ষতিপূরণ হয়েছে? সন্তানের এমন বীভৎস মৃত্যুর কি কোনো ক্ষতিপূরণ হতে পারে? না, পারে না। হান্টলির পাপের শাস্তি হল সে যতদিন বাঁচবে একটা ভয়ঙ্কর অপরাধ বোঝ নিয়ে বাঁচবে। সেজন্যই মৃত্যু তাকে বারবার ফিরিয়ে দিয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি আমরা আমাদের সমাজে আর কখনোই চাই না। এই সমাজের প্রত্যেকটা সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য তাদেরকে একটা নিরাপদ জীবন দেওয়ার দায়িত্ব আমাদের। তাই আমাদের সন্তানদের স্কুল, কলেজ, খেলাধুলা, এমনকি কোন কোন মানুষের সাথে মিশছে সেসব বিষয়ে সবসময় আমাদের সতর্ক থাকতে হবে। আর প্রত্যেকটা স্কুল কর্তৃপক্ষকে অবশ্যই তাদের প্রত্যেকটা স্টাফ সম্পর্কে যাচাই বাছাই করে তবেই তাদেরকে চাকরিতে রাখা উচিত, কারণ তাদের হাতেই এই শিশুগুলোর ভবিষ্যৎ রয়েছে। শেষ হয়ে গেল আজকের কুয়াশার এক্সপ্রাইস এর সত্যি ঘটনা, যার নাম সোহাম মার্ডার্স। এতক্ষণ ধরে যেটা শুনছিলেন, আর সময় হয়ে গেছে আজকে আমাদের কুয়াশার মূল গল্পে যাবার। আজকের গল্পটি আপনাদের জন্য লিখেছেন ফাতেমা কাইমি। আর আজকের যে কাহিনীটি আপনারা শুনবেন, এটি একটি সত্যি ঘটনা অবলম্বনে, এবং এই সত্যি ঘটনার সঙ্গে আমি, আপনি, আমরা অনেকেই পরিচিত। বেশি কথা না বলে আমরা কাহিনীটি শুরু করি। কাহিনীটি সত্যি সত্যি আপনারা বুঝতে পারবেন, এবং সবশেষে যখন নামটি বলবো তখন আরো ভালো করে বুঝে যাবেন যে কোন সত্য ঘটনাটি অবলম্বন করে আজকের কাহিনীটি তৈরি হয়েছে। আসুন তাহলে আজকের কাহিনীর প্রথম পর্ব শুনি, তারপর আমি শারমিন আবারও ফিরে আসছি। আপনি রয়েছেন কুয়াশায়, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। চায়ের কাপ হাতে নিয়ে কিছুটা অন্যমনস্ক হয়ে বসেছিলেন হাসিবুর রহমান। অনেকক্ষণ ধরে তার মাথায় ঘুরপাক খাচ্ছে একটা বিষয়, কিছুটা চিন্তিত দেখাচ্ছে তাকে। এদিকে চা অনেকক্ষণ আগেই ঠান্ডা হয়ে শরবত হয়ে গিয়েছে। দূর থেকে সারা পুরো ব্যাপারটা খেয়াল করছিল। কিছুদিন ধরে কি যেন হয়েছে হাসিবুর রহমানের, খুব চাপা স্বভাবের হওয়ায় কিছু বলছিল না কাউকে, কিন্তু সারা বুঝতে পারে তাকে। কিছু না বললেও সারা বুঝে যায় কোথায় কোনো সমস্যা হয়েছে। সারা শুধু তার স্ত্রী নয়, তার বন্ধুও সে। তার মুখ ফুটে কিছু বলা লাগে না সারাকে। অনেকক্ষণ ধরে দেখতে দেখতে এবার একটু অস্বস্তি লাগে সারার। এক দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে আছেন হাসিবুর রহমান। দেরি না করে এবার কাছে গিয়ে তার পাশে বসলেন সারা।
আমি
তো দূরেই দাঁড়িয়েছিলাম, তুমি খেয়াল করনি?
না, খেয়াল করিনি।
কি হয়েছে তোমার?
তেমন কিছু হয়নি, ঠিকই তো আছি।
তুমি ঠিক নেই, আমি সব বুঝতে পারি হাসিব।
কিভাবে বুঝতে পারো সারা?
অনেকদিন ধরেই মানুষটাকে চিনি, তাকে বুঝবো না তো কাকে বুঝবো?
আমার আজকাল কি মনে হয় জানো, আমাকে দিয়ে হয়তো আর কিছুই হবে না।
সবসময় সবার তো একরকম কাটে না হাসিব।
আমি আবার আগের মতো আঁকতে পারবো? আমার আঁকা সবাই পছন্দ করবে?
হ্যাঁ, তুমি আবার আগের মতো আঁকতে পারবে, একটু সময় দাও, দেখবে সব আগের মতো হয়ে গেছে।
আমার কি মনে হয় জানো?
কি কি মনে হয়?
সামনে অনেক বড় বিপদ আসছে।
হঠাৎ এমন কেন মনে হয় তোমার?
জানি না, কিন্তু মনে হয়।
কি যে বলো না তুমি, কিসের বিপদ? সারাদিন এত দুশ্চিন্তা করলে এসব তো মনে হবেই।
না না, এটা দুশ্চিন্তার জন্য না, আমার মন বলছে।
ব্যাস, আমাকে আর বলতে হবে না, অনেক হয়েছে। এবার চাটা দাও আমাকে, ঠান্ডা শরবত হয়ে গেছে এতক্ষণে, গরম করে দিই তোমাকে।
না,
তুমি এখানে বসে না থেকে রেডি হয়ে নাও, বেরোতে হবে।
কোথায় যাব?
সেটা গেলেই দেখতে পাবে।
জনপ্রিয় স্বনামধন্য চিত্রশিল্পী হাসিবুর রহমান, তার তেল রং এবং তুলির আঁচড়ে তিনি সৃষ্টি করেছেন বিশ্বজয়ী সব পোর্ট্রেট। কোন মানুষের অবয়ব তার পোর্ট্রেটে ফুটে ওঠে, শুধু তা নয়, তার এক একটি আঁকা ছবি যেন সেই মানুষকে জীবন্ত করে তুলতে পারে। এমন প্রতিভা সারা পৃথিবীতে খুব কমই খুঁজে পাওয়া যায়। মাত্র 35 বছর বয়সে অনেক সম্মান পেয়েছেন তিনি। এত অল্প বয়সে নাম, ডাক, যশ খুব কম লোকেই পায়। তার তুলির প্রতিটা স্ট্রোক যেন প্রতিবার তার ছবিকে জীবন্ত করে তোলে। কেউ একবার দেখলে চোখ ফেরাতে পারবে না তার আঁকা ছবি থেকে। ছবি বললে ভুল হবে, ছবি হলেও তার ছবি দেখে মনে হয় জীবন্ত। শ্রী সারার অনুপ্রেরণায় এতদূর আসা যায়। মানুষের ছবি আঁকতে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি। তিনি মনে করেন মানুষের মনের কথার প্রতিফলন ঘটে তার চোখে মুখে। মানুষের মুখের এক্সপ্রেশন তার হাতে ভর করে তুলিতে তেল রং ছুঁয়ে জীবন্ত হয়ে ওঠে। কিছুদিন ধরে কি যেন হয়েছে হাসিবুর রহমানের, মন দিয়ে কিছুই আঁকতে পারছেন না, তাই সারা একটু বেরিয়ে আসা প্ল্যান করেছেন। তাহলে যদি হাসিবুর রহমানের মনটা ভালো হয়ে যায়।
তুমি এখানে নিয়ে এলে হঠাৎ করে?
কেন, তোমার ভালো লাগেনি?
ভালো লাগবে না কেন, খুব ভালো লাগছে।
বাসায় বসে তুমি অতিরিক্ত চিন্তা করতে, আর সারা দিন বাসায় বসে থাকতে কারই বা ভালো লাগে, তাই তোমাকে এখানে নিয়ে এলাম।
তোমার মনে পড়ে সারা ওই দিনগুলোর কথা? বিয়ের আগে আমরা তো সবসময় এখানেই দেখা করতাম।
ওই দিনগুলো কি ভোলার মতো? অনেক দিন পর আবার এখানে আসলাম। তোমাকে এখানে আনার অন্য আরেকটা কারণ আছে।
যেমন?
তুমি বলছিলে না তুমি কি আঁকবে বুঝতে পারছো না, আঁকার জন্য দারুণ একটা বিষয় লাগবে।
হ্যাঁ,
আজকে আমি তোমাকে সাবজেক্ট খুঁজে দেব।
আচ্ছা,
তোমার বিশ্বাস হলো না আমার কথা?
কেন বিশ্বাস হবে না?
তাহলে তুমি এভাবে হাসলে কেন? ও, বুঝেছি, আমি সাবজেক্ট খুঁজে দেব এটা ভেবে তুমি হাসলে, তাই না? ঠিক আছে, এবার তুমি দেখো, আমার খুঁজে দেওয়া সাবজেক্টের উপর ছবি যদি তুমি আঁকো, সেই ছবিকে কতটা জনপ্রিয় হবে তা তুমি ভাবতেও পারছো না।
তাহলে এক্সপেরিমেন্ট করাই যাক।
এবার চলো নৌকায় উঠবো, অনেক দিন নৌকায় ওঠা হয় না।
চলো।
তারা চিরকাল ছেলে মানুষ, কখনো কোনো কিছু মাথায় উঠলে তা না করে ছাড়বেই না। কয়েকদিন ধরে হাসিবুর রহমানের এই অবস্থা ভালো লাগছিল না সারা। অনেক ভেবে চিনতে শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে সারা হাসিবুর রহমানকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে বিয়ের আগে তারা ঘুরতে যেত, এলাকাটা বেড়িবাঁধের দিকে, অনেক দূর পর্যন্ত কোনো ঘর বাড়ি নেই এখানে, বেশ খোলা মেলা একটা জায়গা। কথা শেষ করে নৌকায় উঠে হাসিব এবং সারা।
অনেক বাতাস এদিকে, তাই না?
শান্তি, কতদিন পরে এত খোলামেলা জায়গায় এলাম, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি।
ঠিক বলেছ।
হাসিব, তোমার সাবজেক্ট পেয়েছি, তুমি আমার দিকে খেয়াল করো, আমি নদীতে নৌকার মধ্যে বসে আছি, এটাই তো তুমি আসতে পারো।
তাই তো, ভালো আইডিয়া দিয়েছ, আমি আগে অবশ্য এমন কিছু আসিনি।
তাহলে এবার আঁকো, ব্যাপারটা কিন্তু দারুণ। হাসিব, হাসিব, হাসিব।
হ্যাঁ হ্যাঁ, বলো বলো।
কি দেখছো ওইদিকে?
তুমি দেখো।
কোথায়?
আমার আঙ্গুল বরাবর তাকাও, দেখতে পাচ্ছ?
হ্যাঁ। আচ্ছা বাদ দাও, আশেপাশের এলাকার কেউ হবে হয়তো।
না, চলো তো ওইদিকে।
হাসিব, গিয়ে দেখার কি আছে?
হ্যাঁ চলোই না মামা, এই নৌকাটা একটু ওদিকে নিয়ে যান তো।
দূর থেকে একটা 5-6 বছর বয়সী বাচ্চাকে দেখতে পায় হাসিবুর রহমান। বাচ্চাটা একা একা বসে আছে, কেন যেন বাচ্চাটার কাছে খুব যেতে ইচ্ছে করছে তার। সারা যেতে না চাইলেও কিছুটা জোর করেই সারাকে নিয়ে বাচ্চাটার কাছে যান তিনি। বাচ্চাটা একা চুপচাপ বসে আছে বেঞ্চের উপরে, কাছে গিয়ে বাচ্চাটার পাশে বসেন তিনি।
এই যে বাবু, এখানে একা বসে আছো কেন?
তেমনি।
তোমার বাসা কোথায়?
অনেক দূরে।
তাহলে তুমি এখানে এলে কি করে? তুমি কি হারিয়ে গিয়েছ?
হাসিব, বাচ্চাটা তো কথা বলছে না।
তাই তো দেখছি, দাঁড়ো দাঁড়ো।
হাসিব, কি দরকার, চলো আমরা চলে যাই।
এটা তুমি কি বলছো সারা, একটা বাচ্চাকে এভাবে রেখে চলে যাবো নাকি?
তো কি করব, ও তো তোমার কথার কোনো উত্তরই দিচ্ছে না।
ও মনে হয় হারিয়ে গিয়েছে।
হারিয়ে গেলে নদী পার হলো কিভাবে?
হয়েছে হয়তো কোনো ভাবে।
হাসিব, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো।
হ্যাঁ, কিন্তু এই বাচ্চাটাকে একা ফেলে রেখে যায় কি করে?
স্থানীয় কোনো থানায় গিয়ে আসি ওকে, তারপর ওনারাই না হয় ওর বাসা খুঁজে দেবে।
খারাপ বলনি, তাই করতে হবে।
কথা জিজ্ঞেস করা সত্ত্বেও বাচ্চাটা কোনো কথারই জবাব দিচ্ছে না। এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তাই মানবিকতার জন্য বাচ্চাটাকে একা ফেলে রেখেও যেতে পারছেন হাসিবুর রহমান। এদিকে সারার কেন যেন এসব একদম ভালো লাগছে না। হাসিবুর রহমান দেরি না করে বাচ্চাটাকে কোলে নিয়ে নৌকায় উঠে পড়ে। বাচ্চাটাকে থানায় দিয়ে আসতে হবে, যদি বাচ্চাটা হারিয়ে গিয়ে থাকে তবে পুলিশই ওর বাসা খুঁজে বের করতে পারবে। নৌকায় উঠে বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে দেন হাসিবুর রহমান। বাচ্চারা তখনও আনমনে কি যেন ভেবেই চলেছে। সারা মনে মনে কিছুটা বিরক্ত হলেও মুখে কিছু বলছে না। মাঝের কাছ থেকে থানায় যাওয়ার পথ জেনে নিল হাসিবুর রহমান। এদিকে এর মধ্যেই চারপাশ অন্ধকার হয়ে গিয়েছে। নৌকা থেকে নেমে কিছুটা হেঁটে রাস্তায় উঠল হাসিবুর রহমান এবং সারা। বাচ্চারা কথা না বললেও ওদের সাথে যেতে কোনো আপত্তি করছে না। বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে সে যেন অনেকদিন ধরে হাসিবুর রহমান আর সারাকে চেনে। কোনো ভয় কাজ করছে না বাচ্চাটার মধ্যে। থানা খুঁজতে থাকে হাসিবুর রহমান আর সারা। আশেপাশের মানুষকে জিজ্ঞেস করে প্রায় অনেকটা রাস্তা এসে পড়েছেন তারা, কিন্তু থানা খুঁজে পাচ্ছিল না। অনেকক্ষণ ধরে খোঁজার পরেও বারবার যেন একই জায়গাতে ঘুরপাক খাচ্ছিল তারা। আশেপাশের মানুষকে জিজ্ঞেস করেও শেষ পর্যন্ত থানা খুঁজে না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে বাচ্চাটিকে বাসায় নিয়ে আসেন তারা।
হাসিব, বাচ্চাটাকে এভাবে বাসায় আনা কি ঠিক হলো?
এছাড়া তো আর কোনো উপায় নেই, এইটুকু বাচ্চা তো আর রাস্তায় ফেলে দিয়ে আসতে পারি না।
তা ঠিক আছে, কিন্তু কোনো বিপদ হবে না তো আবার?
না, বিপদ কেন হবে, আর আমি আমার এক পুলিশ বন্ধুকে জানিয়ে রেখেছি, কালকে সকালে একটা ব্যবস্থা করে ফেলবো।
যাক, একটু নিশ্চিন্ত হওয়া গেল।
বাচ্চাটা কথা বলেছে তোমার সাথে?
না, তবে আমার দিকে তাকিয়ে থাকে, এমন ভাবে তাকিয়ে থাকে যেন আমি ওর খুব চেনা কেউ, অনেকদিন ধরে ও চেনে আমাকে, আমি যেন ওর খুব আপন একজন।
বাচ্চাটার প্রতি মায়া লাগতে শুরু করেছে তোমার
হয়তো।
হয়তো না। আসলে।
আচ্ছা বাদ দাও, খেতে এসো, আমি বাবুটাকে নিয়ে আসছি। একা একা বারান্দায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। বাবু, এই যে বাবু, এসো আমার সাথে, খেতে হবে তো, অনেক রাত হয়ে গেছে। কি হলো, চলো আমার সাথে।
কি খাবো?
কি দিয়ে খেতে চাও?
আমি যা বলবো তাই পাবো?
একবার বলে দেখো, এনে দেওয়ার চেষ্টা করতে পারি।
না, আমি কিছু খাবো না।
কেন, তোমার খিদে পায়নি? একটু আগে তো বলছিলে।
না, আমি কিছু খাবো না।
তোমার বাসায় যেতে ইচ্ছে করছে? আমাকে বলো, তোমার বাসা কোথায়?
আমি বাসা যাবো না, যাবো না, আমি ভয় লাগে আমার, যাবো না, যাবো না, যাবো না, যাবো না, যাবো না।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেতে হবে না, ঠান্ডা হও, দেখি, চলো আমার সাথে, চলো। বাসার কথা শুনলেই বাচ্চাটা ভয় চিৎকার করে ওঠে। হঠাৎ করে বাচ্চাটা কেন তো ভয় পেয়ে গেল তা বুঝতে পারছে না সারা। খুব কষ্টে শান্ত করলো বাচ্চাটাকে, তারপর নিয়ে গেল খাবার টেবিলে। আবারও আগের মতো অন্যমনস্ক হয়ে বসে আছে বাচ্চাটা, খাবারের দিকে কোনো আগ্রহই নেই। বেশ অনেকক্ষণ ধরে বাচ্চাটার দিকে তাকিয়ে আছে সারা এবং হাসিবুর রহমান। বাচ্চাটা এক মনে কি যেন ভেবেই চলেছে, যেন এই দুনিয়া ছেড়ে অন্য দুনিয়াতে চলে গেছে। এদিকে কি করবে বুঝে উঠতে পারছেন না হাসিবুর রহমান। সারাও বাচ্চাটাকে নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছে। অনেকক্ষণ বসে থাকার পর হঠাৎ কথা বলে উঠল সারা।
দেখি তো, হা করো, হা করো, হা করো বড় করে।
বাবু, তুমি না ভালো ছেলে, খেয়ে নাও।
এই যে, এই যে, তুমি খেয়ে নিলে আঙ্কেলটা তোমাকে চকলেট কিনে দেবে। ভালো ছেলের মতো খেয়ে নাও প্লিজ।
আচ্ছা, তুমি যদি খাও তাহলে তোমাকে একটা জিনিস দেব।
কি জিনিস?
আগে খেয়ে নাও, তারপর বলছি। নাও, হা করো। আচ্ছা বাবু, কি নাম তোমার?
আমার নাম?
হ্যাঁ, কি নাম তোমার?
জানি না তো।
হাসিব, ও তো নিজের নামই বলতে পারছে না।
তাই তো দেখছি।
এখন কি হবে, কিভাবে ওকে বাসায় পৌঁছে দেবো আমরা?
ওটা পরে দেখা যাবে।
আচ্ছা বাবু, তুমি কি একেবারে নাম মনে করতে পারছো না? একটু মনে করে দেখো তো।
না, আমি তো কিছু জানি না।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার নাম হলো জনি, আমরা তোমাকে জনি বলে ডাকবো। এখন তাড়াতাড়ি খেয়ে নাও, ঘুমোতে হবে তো।
খাওয়া শেষ করে জনিকে নিয়ে পাশের ঘরে গেল সারা। এদিকে হাসিবুর রহমান বসে রইলেন ডাইনিং টেবিলে, তিনি ভেবে যাচ্ছেন অন্য কথা। বাচ্চারা নিজের নাম বলতে পারছে না, কথাবার্তা পরিষ্কার করে বলছে না। আজকে এত খোঁজার পরেও খানা খুঁজে না পেয়ে বাচ্চাটাকে যে বাসায় নিয়ে এসেছে তা কি ঠিক হলো? এদিকে ছবি আঁকতেও কেন যেন মন দিতে পারছে না, আর ভাবতে পারছেন না তিনি। ঝামেলা যখন আসে তখন সব দিক দিয়ে আসে। আগে বাচ্চাটাকে নিরাপদে তার বাবা মার কাছে পৌঁছে দিতে হবে, এটা এখন বেশি গুরুত্বপূর্ণ। প্রায় 10 মিনিট পর বেডরুমে আসেন তারা। আজকে সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, অনেকটা হাঁটার কারণে পায়ে হালকা ব্যথাও হচ্ছে, আর মাথায় ঘুরছে অনেক অনেক চিন্তা।
সারা,
কিছু বলছো?
একটা জিনিস ভাবছি।
কি ভাবছো?
ভাবছিলাম আমার এবারের ছবিটা যদি একটু আলাদা আঁকি তাহলে কেমন হয়।
আলাদা আঁকবে মানে? ঠিক বুঝলাম না।
এমন কিছু আঁকবো যা আগে কেউ কখনো আঁকেনি।
যেমন?
আমি যদি ওই বাচ্চাটার ছবি আঁকি তাহলে?
হ্যাঁ, আঁকতেই পারো, কিন্তু তাতে আলাদা কি আছে?
আচ্ছা আচ্ছা, তুমি বাচ্চাটার দিকে ভালো করে খেয়াল করেছো?
হ্যাঁ, অনেক কিউট, ভীষণ মায়া লাগে।
তা ঠিক আছে, কিন্তু তুমি কি ওর চোখের দিকে তাকিয়েছো?
না, কেন বলো তো?
ওর চোখে বেশ অদ্ভুত একটা ব্যাপার আছে, তুমি খেয়াল না করলেও আমি খেয়াল করেছি।
অদ্ভুত কোথায়? আমি তো খেয়াল করিনি তেমন কিছু।
ওর চোখটা যদি ছবিতে ফুটিয়ে তুলতে পারি তাহলে দেখবে সেই ছবিটা কতটা সুন্দর হয়।
আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এবার ওর ছবি এঁকো।
তুমি কি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছ?
ঘুমাতে চাইছিলই না, একটু কষ্ট হয়েছে ঘুম পাড়াতে।
আমি ভাবছি অন্য কথা।
অন্য কোন কথা?
ওর ব্যাপারটা কি কালকে থানায় জানাবো?
হ্যাঁ, না হলে পরে যদি কোনো সমস্যা হয়।
তা ঠিক আছে, কিন্তু চলে গেলে ওর ছবি আঁকতে আমার বেশ সমস্যা হবে।
তুমি থানায় জানানো মাত্রই যে ওরা বাসা খুঁজে বের করে ফেলবে তা তো নয়, ওদেরও তো সময় লাগবে। ওই সময়টুকু না হয় ও আমাদের এখানেই থাকলো।
তাও ওইভাবে হয় না আসলে।
আচ্ছা এক কাজ করতে পারো, কালকে ওর কিছু ছবি তুলে রেখো সুন্দর করে, পরে ও না থাকলে ওর ছবি দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে।
দেখি কি হয়।
আমরা দেখেছি স্বনামধন্য চিত্রশিল্পী হাসিবুর রহমান এবং তার স্ত্রী সারা রহমান যারাকে একটি ছোট্ট শিশুকে খুঁজে পায় এবং তাকে আশ্রয় দেয়, সেই নিয়েই আজকের কুয়াশার কাহিনী। এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কাহিনীর প্রথম পর্ব, যা এই মাত্র শেষ হলো। আমরা সময় নষ্ট না করে চলে যাই সরাসরি দ্বিতীয় পর্বে, দেখি আমাদের জন্য সেখানে কি অপেক্ষা করছে। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছি স্বামী। কথা শেষ করে ঘুমিয়ে পড়লেন সারা এবং হাসিবুর রহমান। বাচ্চাটাকে নিয়ে বেশ অনেকটাই চিন্তায় পড়ে গেছে সারা, কেন যেন মনের মধ্যে একটা অশুভ ইঙ্গিত পাচ্ছে। বাচ্চাটাকে দেখলে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে সারার। সুন্দর এবং স্বচ্ছ একটি সংসার তাদের, বিয়ের অনেকদিন হয়ে গেলেও সন্তানের মুখ দেখা হয়নি তাদের। বাচ্চাটাকে পেয়ে সারার মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করলেও মনের এক কোনায় কেমন একটা অস্বস্তিও কাজ করছে। তবে সেই অস্বস্তিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না সে, কিন্তু সারা জানত না যে তার এই অস্বস্তি তাদের জীবনে কত বড় ঝড় আনতে চলেছে।
সকাল হয়নি তো?
তুমি শুনতে পাচ্ছ না কান্নার শব্দ হচ্ছে? এত রাতে কে কাঁদে?
বাচ্চারা কাঁদছে না তো? চলো তো গিয়ে দেখে আসি।
কোথায়? এইখানে তো কান্নার শব্দটা পাচ্ছি না।
হ্যাঁ বাচ্চাটা তো ঘুমাচ্ছে।
তাহলে এত রাতে কে কাঁদছিল?
পাশের পাশে কেউ হবে হয়তো। চলো চলো ঘুমিয়ে পড়ি, এখানে সব ঠিকই আছে।
আমার কেমন কেমন জানি লাগছে আসে।
কেমন লাগছে?
মনে অশুভ ইঙ্গিত দিচ্ছে।
এগুলো তোমার মনের ভুল, বেশি চিন্তা করছো তাই এমন হচ্ছে, আর কিছুই না। এখানে সব ঠিকই আছে সারা, এতটুকু একটা বাচ্চাকে নিয়ে ভয় পাওয়ার কিছু আছে নাকি?
হ্যাঁ হয়তো তাই, তুমি যা বলছো তাই ঠিক। আমি বেশি চিন্তা করছি এটা নিয়ে, যার জন্য হয়তো এমন লাগছে।
চলো এখান থেকে, আমাদের কথা যদি ঘুম ভেঙে যায় তখন আবার আরেক ঝামেলা হবে।
হ্যাঁ চলো।
কথা শেষ করে ঘর থেকে বেরিয়ে যায় সারা এবং হাসি, কিন্তু কেউই লক্ষ্য করলো না ঘুমন্ত বাচ্চাটার চোখের কোটরে চোখ নেই, আর সেই জায়গায় জ্বলছে আগুন।
বাবু আমার দিকে তাকাও।
হ্যাঁ হ্যাঁ, এইভাবে তাকিয়ে থাকবে।
ওটা কি?
এইটাকে রং বলে।
টেরা দিয়ে ছবি আঁকে, কিন্তু রং তেমন হয় না।
অনেক রকম রং হয়। তোমার ছবি আঁকার রং ছিল
বাবু? এ কি, তুমি কাঁদছ কেন? কি হয়েছে?
বাসার কথা মনে পড়ছে তোমার? সারা, সারা
আসছি।
কি হয়েছে
দেখো, ও তো কাঁদছে।
দেখে দেখে কি হয়েছে জনি, কাঁদছো কেন? মার কাছে যাবে?
আমি ছবি আঁকা শুরু করেছিলাম, কিন্তু ওর কান্না দেখে।
তুমি তোমার কাজ করো, আমি এদিকটা দেখছি।
আমি একটা জিনিস ভাবছি তারা, তুমি যদি রাগ না করো তাহলে বলতে পারো।
ওরে বাবা, রাগ কাঁদে না বাবা, কিছু হয়নি তো। জনি প্লিজ কাঁদে না, কাঁদে না। এই তো লক্ষ্মী ছেলে। হ্যাঁ না না, রাগ করবো না, বলো তুমি।
আমরা আমরা যদি এখন থানায় না জানাই, মানে ওকে যদি রেখে দিই কিছুদিন আমাদের সাথে, খারাপ হবে কি?
এটা একটু রিস্কি হয়ে যায় না? দেখো আমরা তো ওকে চিনি না, যেভাবে ওকে পেয়েছি আমরা তা তো আমরাই জানি। এভাবে ওকে বাসায় এনে রেখেছি, এখন যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হবে ভেবে দেখেছ?
কি হবে? আমি বলছি তো কিচ্ছু হবে না।
না না হাসিব, আমার ব্যাপারটা ঠিক ভালো মনে হচ্ছে না।
ভালো মনে করতে চাইলেই ভালো মনে হবে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, তাহলেই হবে।
শেষ পর্যন্ত বাচ্চাটাকে থানায় নিয়ে গেলেন হাসিবুর রহমান। তিনি এই বাচ্চাটার অবয়ব আঁকবেন বলে ঠিক করেছেন। তাছাড়া বাচ্চাটার প্রতি মায়া পড়ে গেছে তার, কেন যেন বাচ্চাটাকে দিয়ে আসতে ইচ্ছে করছে না। বাচ্চাটার চোখে এক মায়া রয়েছে, দেখতেই কেমন যেন নিজের মনে হয় ওকে। সারা বাচ্চাটাকে বাসায় রাখতে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেছে। এভাবে এক অপরিচিত বাচ্চাকে বাসায় রাখলে যদি কোনো ঝামেলা হয় তখন কি করবে তারা? সারার কথা মানতে নারাজ হাসিবুর রহমান। কোনো কিছুকে নিয়ে বেশি ভাবলেই বাজে চিন্তা আসে মাথায়, সব কিছুকে ভালোভাবে ভাবতে হবে। আর তাছাড়া এতটুকু ছোট বাচ্চা আর কি বা ঝামেলা করবে? হাসিবুর রহমানের এই কাজ কি আদৌ যুক্তিযুক্ত হয়েছে? আর তাছাড়া এতটুকু বাচ্চার কি বা ঝামেলা করবে? পরদিন সকালবেলা নাস্তার টেবিলে বসে পেপার পড়তে পড়তে চা খাচ্ছিলেন হাসিবুর রহমান। হঠাৎ
আমি তো প্রথমে খেয়ালই করিনি। কি
কিছু এভাবে পেপারে আগুন লাগলো কিভাবে?
আমিও তো তাই ভাবছি।
আশেপাশে তো এমন কিছু নেই যা থেকে পেপারে আগুন লাগতে পারে।
আচ্ছা যাই হোক, কোনো না কোনো ভাবে তো লেগেছে।
কোথা থেকে লাগলো হাসি?
এখন এটা নিয়ে ভেবে কাজ নেই, মিটে গেছে তো।
আচ্ছা বাচ্চাটা কোথায়?
ওই তো তোমার পেছনে, অনেকক্ষণ ধরেই তো দাঁড়িয়ে আছে।
হাসিবের কথা শুনে পেছনে ফিরে তারা, বাচ্চাটা দরজার পাশে দাঁড়িয়ে আছে। তারা অবাক হয়ে দেখছে বাচ্চাটাকে। বাচ্চাটার চোখে আসলে একটা অদ্ভুত ব্যাপার আছে, যেন জল জল করছে তার চোখ জোড়। বাচ্চাটার চোখে একরকম আনন্দ রেখা ফুটে উঠেছে। তারা অবাক হয়ে তাকিয়ে আছে বাচ্চাটা দিয়ে, তারপর ধীরে ধীরে বাচ্চাটার কাছে যেতে থাকে। যত কাছে যেতে থাকে তত যেন ভয় বাড়তে থাকে। হাসিবুর রহমান লক্ষ্য করলেন বাচ্চাটার চোখটা ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। সারা কাছে যেতে বাচ্চাটা আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। পুরো ব্যাপারটা খেয়াল করলেও তেমন গুরুত্ব দিলেন না তিনি, চলে গেলেন নিজের ছবি আঁকার। ছবি আঁকা শুরু করলেন তিনি, একটা ভালো লাগা কাজ করছে তার মধ্যে। এর আগে অনেক ছবি এঁকেছেন তিনি, কিন্তু আগের ছবির সাথে এই ছবি আঁকার অনেক পার্থক্য রয়েছে। হাসি মন দিয়ে ছবি আঁকছেন। প্রায় চার ঘন্টা ধরে রুমের দরজা বন্ধ দেখে সারা বিরক্ত করেননি হাসিবকে। অনেকক্ষণ পরে দরজা খুলে বেরিয়ে আসেন হাসিব। থানায় জানানোর ব্যাপারটা একেবারেই বেরিয়ে যায় মাথা থেকে, ছবির কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে যান তিনি।
হাসিব ছবি কত দূর তোমার?
একটা ব্যাপার জানো,
খুব আজব হলো এটাই সত্যি যে এইবার ছবির ক্ষেত্রে আমার অনেক কম সময় লাগছে।
কারণ এটাই তুমি অনেক বেশি মনোযোগ দিয়েছো তাই
হয়তো। কিন্তু একটা জিনিস জানো
কি,
আমি যেমন আঁকতে চেয়েছিলাম ঠিক তেমন আঁকতে পারছি না।
তাহলে আবার নতুন করে শুরু করো।
না তা করবো না, এবারের ছবিটা হবে বাকি সব ছবির চেয়ে আলাদা।
কেমন আঁকছো?
এক অবিশ্বাস্য ছবি যা কেউ ভাবতেও পারবে না।
মানে? বুঝতে পারলাম না।
তুমি একটু ওয়েট করো, যখন পুরোটা শেষ হবে তখন তোমাকে সবার আগে দেখাবো।
আচ্ছা ঠিক আছে।
হাসিবের কথা শুনে বেশ অবাকই হলো স্যার, আগে কখনো হাসিব এভাবে কোনো ছবির ব্যাপারে বলেনি। কি থাকবে এই ছবিতে? এক ধরনের কৌতূহল কাজ করছে স্যার আমার মধ্যে। এদিকে বাচ্চাটাও আগের চেয়ে অনেকটা স্বাভাবিক হয়েছে, বেশ ভালোভাবে প্রায় এক সপ্তাহ কেটে গেল। কিন্তু বিপত্তি ঘটল তার কিছুদিন পরে। হঠাৎ করে উধাও হয়ে গেল বাচ্চাটা। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করার পরে পাওয়া গেল না বাচ্চাটাকে। খুব বেশি চিন্তায় পড়ে যায় সবাই। এদিকে ছবি আঁকাও প্রায় শেষ পর্যায়ে। হাসিবুর রহমান হাসিব খুব চিন্তিত হয়ে যান বাচ্চাটার জন্য। এদিকে থানায় আগে জানানো হয়নি বলে কোনো আইনি ব্যবস্থাও নিতে পারছেন না তিনি। ব্যাপারটা কষ্ট হলেও এক প্রকার চেপে যান তিনি এবং সারা। প্রায় 15 দিন অক্লান্ত পরিশ্রমের পর শেষ হয় ছবি আঁকার কাজ।
সারা, সারা তাড়াতাড়ি এসো।
কি হয়েছে? দাঁড়াও আসছি। হ্যাঁ বলো, বাবুর কোনো খবর পেলে?
না, আমি অবশ্য অন্য একটা কারণে ডেকেছি।
আচ্ছা হ্যাঁ বলো, কেন ডেকেছো?
দেখো ছবিটা।
কি এঁকেছো তুমি?
কেন, ভালো হয়নি
ছবিটা? একদম অন্যরকম।
ভালো হয়েছে তো?
তোমার কোনো ধারণাই নেই যে ছবিটা কত সুন্দর হয়েছে। পুরো অবিশ্বাস্য হাসিব।
হ্যাঁ কিন্তু ছবিটা দেখলে কেমন যেন মন খারাপ হয়ে যায়, মনের মধ্যে একটা অদ্ভুত কষ্ট হয়।
তোমার এই ছবিটা নিয়ে তোর পার হয়ে যাবে, তুমি দেখো।
আচ্ছা সারা, জনিকে আমরা খুঁজে পাবো না?
জানি না, দেখি কি আছে কপালে।
হ্যাঁ হঠাৎ করে পাওয়া জিনিস হঠাৎ করে চলে যায়।
বাতু, তুমি এই ছবিটা তো কমপ্লিট করে ফেলেছো, এবার?
হ্যাঁ, এটার ব্যাপারে কয়েকটা জায়গায় কথা বলতে হবে, কথা বলে দেখি কি হয়।
ছবিটার নাম ঠিক করেছো?
না এখনো ভাবিনি, তোমার কোনো আইডিয়া আছে?
এই ছবিটার নাম দাও দ্য ক্রাইম বয়।
ছবিটা থেকে হতভম্ব হয়ে যায় স্যার, ছবিটার সামনে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য থমকে যায় স্যার। পুরো হুবহু বাচ্চাটার মুখের মতো মুখ, সে অদ্ভুত এক জোড়া চোখ, চোখ দিয়ে পানি পড়ছে বাচ্চাটার, যেন আঁকা ছবি নয় একেবারেই বাস্তব। চোখে সে দৃষ্টি যেন হুবহু এক। স্যার অবাক হয়ে তাকিয়ে থাকে, কি নিখুঁত হাতের কাজ। ছবিটার নাম দেয়া হল দ্য ক্রাইং বয়। ছবিটাকে কাপড় দিয়ে ঢেকে নিজের বেডরুমে নিয়ে গেছেন হাসিব। তিনি লক্ষ্য করলেন না ছবি থেকে চোখের পানি গড়িয়ে নিচে পড়ে গেল। খুব তাড়াতাড়ি অনেক বেশি বিক্রি হয়ে যায় ছবির কপি। এই পেইন্টিং সারা ফেলে দেয় পুরো দেশে। এই ছবিকে ঘিরে চলতে থাকে অনেক কিছু। অল্প কিছুদিনের মাথায় এই ছবির জন্য জাতীয় পুরস্কার অর্জন করেন হাসিবুর রহমান। বিভিন্ন টিভি চ্যানেল তাকে অতিথি হিসেবে দাওয়াত দিয়ে যাচ্ছে নিয়মিত। এদিকে কোনোভাবেই তার দেখা পাওয়া যাচ্ছে না। এই ছবি নিয়ে দেশের বাইরে তিনি পেয়েছেন অনেক সম্মান, আর অন্যদিকে চলছে এক নতুন পরিকল্পনা।
আমাদের যেভাবেই হোক হাসিবুর রহমানের একটা সাক্ষাৎকার লাগবেই, এখন উনি টপ নিউজ।
কিন্তু স্যার ওনার দেখা পাওয়া এখন প্রায় অসম্ভব ব্যাপার।
কোনো কিছুই অসম্ভব নয়। আরে আমরা তো ঠিক করে চেষ্টাই করিনি।
কিভাবে কি করবো তাহলে?
তুমি সুযোগ বুঝে একবার ওনার বাসায় ঢুকে যেতে পারবে?
যদি চোর মনে করে তখন?
আহা, তুমি বুঝতে পারছো না, চোর মনে করবে না।
যদি ওনাকে বাসায় না পায় তাহলে?
তাহলে ওনার ওয়াইফের সাথে কথা বলবে।
আমি কি তাহলে এখনই বেরিয়ে পড়বো?
হ্যাঁ চাইলে যেতে পারো, তবে যা যা বলছি তারা মাথায় রাখবে আর মনে করে জিজ্ঞেস করবে ছবিতে যে বাচ্চাটি কাটা হয়েছে সে কে।
সাংবাদিকগণ কাজ বুঝিয়ে দেয় সাংবাদিক নূরকে। নূর বেশ বুদ্ধিমান এবং চঞ্চল প্রকৃতির মেয়ে। এই কাজে কেউ না পারলেও নূর ঠিকই পারবে। নূরকে বেশ কিছু প্রশ্নের উত্তর জানার দায়িত্ব দিয়েছেন তিনি। এদিকে 30 মিনিটের মধ্যে নূর পৌঁছে যায় হাসিবুর রহমানের বাড়ির পেছনে। দারোয়ানের চোখে ধুলো দিয়ে বাসার পেছন দিক দিয়ে বাসার ভেতরে ঢুকে পড়ে নূর।
আমি মানে আমার নাম নূর।
তোমাকে তো আগে আমি এখানে দেখিনি।
আমি হাসিবুর রহমানের সাথে কথা বলতে এসেছি।
আচ্ছা,
এই বাবু শোনো, এই বাবু আরে শুনে যাও। চলে গেল। এখন কোন দিক দিয়ে যাই? এত বড় বাসা,
যে কাকে চাই?
আমি নূর, খবর প্রতিদিন থেকে এসেছি। একটু হাসিবুর রহমান হাসিবের সাথে কথা বলতে চাই।
উনি তো এখন বাসায় নেই। বাই দ্য ওয়ে, আপনি বাসার ভেতরে ঢুকলেন কি করে? কেউ তো কলিং বেল দেয়নি?
না, মানে দরজা খোলা ছিল।
ও আচ্ছা,
আপনি কি ওনার স্ত্রী?
হ্যাঁ।
যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনার সাথে বসে একটু কথা বলতে পারি?
হুম, জি নিশ্চয়ই, বসুন এখানে।
ধন্যবাদ। আচ্ছা, যে ছবিটা হাসিব সাহেব এঁকেছেন সেই ছবিতে আমরা যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছি সে বাচ্চাটা কি আপনাদের কিছু হয়?
হয় আবার হয় না।
মানে? ঠিক বুঝতে পারলাম না।
পরিচিত না আমাদের।
কাল্পনিক চরিত্র?
আপনি চা খাবেন?
না না, ঠিক আছে। আমি জানতে চাইছিলাম যে এই ছবিটা নিয়ে কি কিছু বলতে চান?
দেখুন, হাসিব বরাবরই ভালো ছবি আঁকে, এটা আমার কাছে নতুন কিছু না। তবে এবারের ছবিটা একটু বেশি ভালো হয়েছে, সবাই খুব পছন্দ।
কি হয়েছে? আগুন!
কি হয়েছে?
ওই যে আগুন!
কোথায়?
আপনি আপনি দেখতে পাচ্ছেন না?
কোথায় না তো, এখানে তো আগুনই নেই। এখানে আগুন কোথা থেকে আসবে?
একটু একটু পানি হবে।
হ্যাঁ, আপনি বসুন, আমি নিয়ে আসছি। আপনি এখানে বসুন।
একি, তুমি তুমি এখানে কখন এলে?
আমি তো এখানে ছিলাম।
কোথায়? আমি তো আগে তোমাকে দেখিনি।
একটা জিনিস দেখবে।
কি?
তুমি যার জন্য এখানে এসেছ।
মানে?
চলো আমার সাথে এসো। এই যে দেখো,
এটা তো তোমার ছবি।
হ্যাঁ, তোমাকে দেখেই তো এই ছবি দেখেছে।
তাহলে উনি যে একটু আগে বললো তুমি কাল্পনিক চরিত্র।
টিকি,
কোথায় গেল বাচ্চাটা? মাত্র তো এখানেই ছিল, তাই কোথায় গেল?
বাবু, এই বাবু! আপনি কি অসুস্থ?
আমাকে আমাকে একটু বাইরে পৌঁছে দিয়ে আসবেন, আমি আমি চলে যাবো এখনই।
আপনার শরীরের এই অবস্থা যেভাবে দিয়ে কিভাবে বলুন তো।
না না না, আমি 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 ঠিক আছি, আমি আমি চলে যেতে পারবো।
আচ্ছা ঠিক আছে, আসুন আপনি আসুন।
নূরের বারবার একই কথা মনে হচ্ছে, ওই ঘরে তো ওছাড়া আর কেউ ছিল না, বাচ্চাটা কেউ দেখতে পায়নি। তাহলে কে তার গলা চেপে ধরেছিল? তার স্পষ্ট খেয়াল আছে আশেপাশে বাচ্চাটাকে খুঁজে যখনই মাথা ঘুরিয়ে পেইন্টিংটার দিকে তাকালো, ঠিক তখনই পেইন্টিংটা থেকে একটা ছোট্ট হাত বেরিয়ে এসে তার গলা চেপে ধরেছিল। না, নূর আর ভাবতে পারছে না কোনোভাবে বেরিয়ে আসে সেই বাসা থেকে। আসার সময় ভালো করে লক্ষ্য করলো বাড়িটার দিকে। নূর খেয়াল করে দূর থেকে দাঁড়িয়ে আছে সেই বাচ্চাটা, মুখে এক সূক্ষ্ম হাসি। অফিসে ফিরে সব খুলে বলল ওর কথা কি বেশি শুনছে। এমনটা আবার হয় নাকি? সবাই কিছুটা বিরক্ত হয় নূরের উপর। কয়েকজন আবার বলতে থাকে হাসিবুর রহমানের সাক্ষাৎকার আনতে পারেনি বলে নূর হয়তো এই গল্প বানিয়ে ফেলেছে। কিন্তু অনেক বুঝতে পারছে নূরের কিছু একটা হয়েছে, বানিয়ে কথা বলার মেয়ে নূর নয়।
নূর কি হয়েছে?
বিশ্বাস করুন আমি সত্যি বলছি সব, মিথ্যা বলে আমার কি লাভ?
আমাকে প্রথম থেকে আবার সব বলো তো, কোনো কিচ্ছু বাদ দিবে না।
আমি পেছন সাইড দিয়ে বাসার ভেতরে ঢুকে পড়ি, ঠিক ঠিক কোন দিকে যাব বুঝতে পারছিলাম না।
তোমাকে কেউ দেখেনি?
তখনও কেউ দেখেনি। আমি ধীরে ধীরে হেঁটে সামনে যেতে থাকি, ঠিক তখন একটা বাচ্চা আমাকে পেছন থেকে ডাক দেয়। বাচ্চাটা কেমন কেমন অদ্ভুত ধরনের।
অদ্ভুত ধরনের মানে
কেমন যেন ঠিক বলে বোঝাতে পারবো না।
আচ্ছা তারপর?
আমাকে জিজ্ঞেস করলো আমি কে। আমি উত্তর দিতে বাচ্চাটা দৌড়ে চলে গেল। তারপর আমাকে দেখতে পান হাসিবুর রহমানের স্ত্রী, তার সাথে কিছু কথাও হয়।
তা কি বলেছেন তিনি?
আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে ছবির বাচ্চাটা আসলে কে। উনি আমাকে প্রথমে কিছুটা কনফিউজড করে দেন, পরে বলেন বাচ্চাটা কাল্পনিক। কিন্তু অবাক করা বিষয় কি জানেন, আমি যে বাচ্চাটার কথা বললাম না, সেই বাচ্চাটাই পেইন্টিং এর বাচ্চাটা।
কি বলো, আমি যা জানি তাতে তো তাদের কোনো সন্তান নেই, তাহলে বাসায় বাচ্চা এলো কি করে?
বাচ্চাটা সেই ছবি থেকে হাত বেরিয়ে আসে, আমার আমার গলা চেপে ধরেছিল।
তোমার কোথাও ভুল হচ্ছে না তো?
না, আমি একদম ঠিক বলছি।
ভেবে দেখছি বিষয়টা।
কুয়াশা কুয়াশা
এক শিশুর গল্প শুনছি আমরা। আসলে শিশুটি কি অভিশপ্ত কাহিনী জড়িয়ে আছে শিশুটির সঙ্গে, যাই প্রথম দুই পর্ব আপনারা শুনে ফেলেছেন, অনেক কিছু বুঝে ফেলেছেন, বাকি আছে আমাদের শেষ পর্ব। আসুন তাহলে শেষ পর্বে চলে যাই। শেষ পর্বে রয়েছে আপনাদের জন্য রহস্যের সব সমাধান, আর আপনি রয়েছেন কুয়াশায় আর্জি শর্মিনীর সঙ্গে। আর শুনছেন রেডিও 89.2 এফএম। গল্প শেষে আবার ফিরছি। কথা শুনে বেশ অবাক হল নয়, এমনটা কিভাবে হতে পারে? অয়ন মাহমুদের বাসায় এত অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে নূরের সাথে। অয়ন ব্যাপারটা বিশ্বাস করতে না পারলেও একেবারে ফেলে দিতে পারছেন না বিষয়টাকে। এদিকে নূরের কথার কোনো ভিত্তিও নেই। অয়ন একটু চিন্তায় পড়ে যান, ব্যাপারটা পরে খতিয়ে দেখতেই হবে। আজকে একটু আগে ভাগে অফিস থেকে বেরিয়ে বাসায় ফিরল নূর। সারাদিন অনেক পরিশ্রম গেছে ওর প্রতি, তার উপর এত অস্বাভাবিক কিছু ঘটনাও ঘটে গেছে। আচ্ছা, এগুলোর মনের ভুল নয় তো, কে জানে। বেশ লম্বা একটা শাওয়ার নেয়নি, গোসল শেষ করে বের হয়নি। আজকে ভীষণ ঘুম পাচ্ছে, না খেয়েই ঘুমিয়ে পড়ে সে।
সব শেষ হয়ে যাবে
হাসিবুর
রহমানের বাসা।
হ্যাঁ এসো, চলে এসো, খুব তাড়াতাড়ি।
ঘুম ভেঙে যায় নূরে, স্বপ্নেও সে বাচ্চাটাকে সে দেখেছে, যে বাচ্চাটাকে সে হাসিবুর রহমানের বাসায় দেখেছিল। বাচ্চাটা সেখানে আবারও তাকে যেতে বলছে, কিন্তু কেন, কি বলতে চাইছে? নূর কি করবে কিছু বুঝতে পারছে না। মনের মধ্যে হয়তো তার আবারও যাওয়ার ইচ্ছে রয়েছে, যার ফলেই সে এমন স্বপ্ন দেখেছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসেনি, তারপর গভীর রাতে বেরিয়ে যায় বাসা থেকে। ঠিক সেই সময় ফোন বেজে ওঠে হাসিবুর রহমানের পাশে।
হ্যালো, কি কিভাবে কখন হলো এইসব? আমি আসছি আসছি, আমি এখনই আসছি।
কি হচ্ছে?
সব শেষ হয়ে গেছে সারা, আমার ফটো গ্যালারিতে আগুন ধরে গেছে, সব পুড়ে গেছে।
কিভাবে
জানি না, আমি কিচ্ছু জানি না।
আচ্ছা আচ্ছা চলো, আমি যাবো তোমার সাথে।
বাসা থেকে দ্রুত বেরিয়ে যায় হাসিব এবং সারা। আকাশ ভেঙে পড়েছে তাদের মাথায়, হঠাৎ আগুন লেগে যাবে তা ভাবতে পারেনি তারা। পৌঁছে যা দেখতে পায় তাতে স্তব্ধ হয়ে যায় তারা দুজন। হাসিবের আকাশ সব ছবি পুড়ে ছাই হয়ে গিয়েছে, হাসিব পাগলের মতো হয়ে যায়। সারা কোনোভাবে ধরে রাখে হাসিবকে, দমকল বাহিনী এসে আগুন নেভায়। সবকিছু ততক্ষণে পুড়ে শেষ হয়ে গিয়েছে, শুধু অক্ষত আছে দ্য ক্রাইং বয় পেন্টিং। এবার সবার মনে প্রশ্ন জাগে, হঠাৎ করে কিভাবে আগুন লাগলো? ফটো গ্যালারিতে আগুন লাগার কোনো উৎস খুঁজে পায়নি দমকল বাহিনীর লোকেরা। এদিকে সব পুড়ে যাওয়ার পরেও দ্য ক্রাইং বয় পেন্টিংটি অক্ষত রয়েছে কিভাবে? সবার মুখে একটাই প্রশ্ন। কিন্তু ঠিক তখনই হাসিবুর রহমানের বাসায় ঠিক কি ঘটে গেছে তা জানতেও পারল না। পরদিন সকালে বাসায় ফিরে হাসিবুর রহমান এবং সারা কেউ কোনো কথা বলছে না। বাসায় ঢুকে কান্নায় ভেঙে পড়েন হাসিবুর রহমান।
সব কিভাবে হয়ে গেল সারা, আমি এখন কি করব?
আমি বুঝতে পারছি না।
আচ্ছা সারা, আমাকে বলতে পারো আমি এমন কি করেছিলাম যার জন্য এরকম হলো আমার সাথে?
আমরা অনেক বড় একটা ভুল করেছিলাম হাসিব।
কি কি ভুলের কথা বলছো?
আমরা ওই অজানা অচেনা বাচ্চাটাকে আশ্রয় দিয়ে ভুল করেছিলাম, আর তুমি ভুল করেছিল ছবি একে।
হঠাৎ এই কথা বলছো যে?
তুমি একটা ব্যাপার লক্ষ্য করনি, সবকিছু পুড়ে গেল ওর ছবি কিন্তু পুড়ে যায়নি, একদম অক্ষত ছিল ওর সব ছবি।
আমি আর ভাবতে পারছি না সারা।
আমার প্রথম থেকে মনটা কেমন করছিল, বারবার মনে হচ্ছিল আমাদের সাথে খুব খারাপ কিছু হতে যাচ্ছে, খুব খারাপ।
ব্যাপারটা কাকতালীয় হতে পারে, একটা বাচ্চার উপর এভাবে দোষ দেওয়া যায় না।
কোনো কিছুই কাকতালীয় নয়, বাচ্চাটা অশুভ, ওর ছবি রাখা যাবে না।
সারা এমনটা করো না প্লিজ, আমার অনেক কষ্ট করে আঁকা ছবি।
এটা আমাদের আরো অনেক বড় ক্ষতি করে দেবে হাসিব।
তুমি হয়তো ভুল ভাবছো সারা, এমন না ব্যাপারটা।
এই ছবি ধ্বংস করে দেবে সবকিছু, আমাকে বাধা দিলে তো। তুমি দেখো এই ছবি সব শেষ করে দেবে সব।
সারা জানত না তার মুখের কথা সত্যি হয়ে যাবে। সেদিনই সন্ধ্যার সময় একই সাথে বেশ অনেক জায়গাতে আগুন লেগে যায়, দেশের মানুষও আতঙ্কিত হয়ে পড়ে। হঠাৎ করে এসব কি শুরু হল? একই সময়ে দেশে প্রায় 100 বেশি বাসায় আগুন ধরে যায়। সবার মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এদিকে নূরকেও ফোন করে পাওয়া যাচ্ছে না। অয়ন ব্যাপারটা আন্দাজ করতে পেরেছে, দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে যান হাসিবুর রহমানের বাসার উদ্দেশ্যে।
আপনি কি বলতে চাইছেন?
আমি ঠিকই বলছি,
এসব কথার যে কোনো ভিত্তি নেই তা কি আপনি জানেন?
দেখুন, আমি চাই না আপনার কোনো কিছুর জন্য রেপুটেশন নষ্ট হোক।
তাহলে এসব কথা নিয়ে কেনই বা কথা বলছেন?
কারণ এখন আমি আর আপনি দুজনই ক্ষতিগ্রস্ত।
আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত?
আপনার সাথে কথা বলার জন্য আমার এক কলিগ এসেছিল আপনার বাসায়, কিন্তু আপনি ছিলেন না। আপনার ওয়াইফের সাথে আর কিছু কথা হয়েছে।
তাতে ক্ষতির কি আছে?
আপনার ওয়াইফ বলেছিলেন আপনার আঁকা ছবিটায় আমরা যে শিশুটিকে দেখতে পাই সে আপনার কাল্পনিক চরিত্র, কিন্তু নূর মানে আমার কলিগ সে শিশুটিকে আপনার বাসায় দেখেছে।
কি কি বলছেন?
হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি,
কিন্তু ও তো অনেক আগেই চলে গেছে, ওকে তো আর খুঁজেই পাওয়া যায়নি।
কি বলছেন?
আমিও তো আপনার মতোই অবাক হয়েছি, ওই বাসায় আসলে তো আমরা দেখতে পেতাম।
আচ্ছা আমাকে একটু বলবেন বাচ্চাটা কে?
ওকে আমি রাস্তায় পেয়েছিলাম, তারপর বাসায় নিয়ে এসেছিলাম।
তাহলে নূর কোথায় গেল?
নূর?
আমার কলিগের নাম নূর, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই দিনের পর থেকে।
কোনো ভাবে কি এই দুর্ঘটনার কোনো যোগসূত্র আছে?
আমার তো মনে হচ্ছে আছে। আচ্ছা ওই পেন্টিংটার মেইন কপি আছে তো আপনার কাছে? আমি কি একটু দেখতে পারি?
হ্যাঁ আসুন। এই যে।
আপনি কি সকালের ব্যাপারটা পড়েছেন?
এখনো না। কেন? আমার ফটো গ্যালারির খবর বের হয়েছে তা জানি।
না, আরো অনেক খবর বেরিয়েছে, প্রায় 100 বেশি বাসে আগুন লেগেছে গতকাল রাতে, একসাথে এক সময়।
কি বলছেন?
মানুষের কোনো ক্ষতি হয়নি, শুধু বাসার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
এসব কেন হচ্ছে?
এই পেন্টিংটার জন্য। গতকাল রাতে যেসব বাসে আগুন ধরেছে তার প্রত্যেকটা বাসে ছিল এই ছবি। কিন্তু সবকিছুতে আগুন লাগলেও এই ছবিটা আগুন লাগেনি।
অয়নের কথা শুনে হতভম্ব হয়ে যায় হাসিবুর রহমান। তার পায়ের নিচের মাটি যেন কেঁপে ওঠে। তবে সারা সব ঠিকই বলেছিল, অনেক বড় একটা ভুল করে ফেলেছে সে। এখন যে সমাধানে বা কি করে হবে, জীবনে এই প্রথমবার হাসিবুর রহমান নিজেকে এত অসহায় মনে করছেন। তার একটা ভুলের কারণে আজ এত বড় বিপদের মুখোমুখি হয়েছে এতগুলো মানুষ। এদিকে অয়নের মাথায় ঘুরছে আরেক চিন্তা, নূর কোথায় গেল? কোনোভাবে কি নূরের হারিয়ে যাওয়ার সাথে এই বাচ্চাটার কোন যোগাযোগ আছে? অয়ন এসব ভাবতে ভাবতে এগিয়ে যায় ছবিটার কাছে। খুব কাছে যেতে অয়ন লক্ষ্য করে ছবির বাচ্চাটার চোখের দিকে। চোখের দিকে তাকাতেই ভয়ে শিউরে উঠে অয়নের সারা শরীর। বাচ্চাটার চোখে দেখা যাচ্ছে নূরকে। অয়ন চিৎকার করে ওঠে, সাথে সাথে ছবির বাচ্চাটার মুখে ফুটে ওঠে হাসি। দেরি না করে দেশে এবং বিদেশে প্রতিটা জায়গাতে খবর পাঠিয়ে দেওয়া হয় যে যার কাছে তার ক্রাইং বয় পেন্টিংটা রয়েছে তারা যেন নিরাপদে বাসা থেকে পেন্টিংটা বের করে নিয়ে যায় এবং একটা নির্দিষ্ট জায়গাতে রেখে দিয়ে আসে। প্রতিটা শহরে আলাদা আলাদা করে কিছু জায়গা নির্দিষ্ট করে দেয়া হয়। কথা মতো সবাই তাই করে, প্রায় 10,000-এরও বেশি ছবি জমা হয়। তারপর সব ছবি একসাথে করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন দাও দাও করে জ্বলছে, কিন্তু একটা পর্যায়ে সবাই লক্ষ্য করল আগুন আস্তে আস্তে নিভে যাচ্ছে। ছবিগুলো যেন একেবারে আগের মতোই আছে। দ্বিতীয়বার আবারও আগুন দেওয়া হয় ছবিগুলোতে, কিন্তু প্রথমবারের মতো এবারও আগুন নিভে যায়। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে সব ছবিগুলোকে মাটিতে পুঁতে দেওয়া হলো। সব ছবি মাটিতে পুঁতে দেওয়া হলেও আসল পেন্টিংটা তখন ঝুলছিল হাসিবুর রহমানের বাসায়। অয়ন অনেকক্ষণ ধরে কি যেন খুঁজছে। পুরনো সব খবরের কাগজের প্রতিটা পাতা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হঠাৎ একটা পাতায় তার চোখ আটকে যায়। পেপারটা হাতে নিয়ে হাসিবুর রহমানকে একটা ফোন করেন তিনি। তারপর চলে যান হাসিবুর রহমানের বাসায়। যেভাবেই হোক নূরকে ফিরিয়ে আনতেই হবে।
এসে গেছেন? আমার বন্ধু এসে পড়েছে।
আমি পেপার খুঁজে নিউজটা বের করেছি, আশা করি এতে ওনার হেল্প হবে।
এই যে আমার বন্ধু অনিক, অনিক আহমেদ।
হ্যালো,
আপনি পারবেন তো?
এগুলো নিয়ে অনেক বছর ধরে কাজ করছি, আপনাদের আশা বিফলে যেতে দেব না।
আমি তাহলে খবরটা পড়ে শোনাই।
হ্যাঁ,
গত 2 মাস আগের খবর এটা। মিরপুরের পেরিবাদ এলাকার কাছাকাছি একটি গ্রামে স্ত্রী এবং 2 ছেলে সন্তানকে নিয়ে থাকতেন ব্যবসায়ী মনির। গত শনিবার রাতে আগুন লেগে যায় তাদের বাসায়। আগুনে পুড়ে যায় সবকিছু। আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে সবকিছু শেষ হয়ে যায়। ঘরে পাওয়া যায় মনির, তার স্ত্রী এবং ছোট ছেলের পোড়া মৃতদেহ। তবে তাদের বড় সন্তানটিকে আর খুঁজে পাওয়া যায়নি।
আমি আর সারা এই ঘটনা 2 দিন পরে ওই বেরিবাঁধের ওদিকে গিয়েছিলাম। তখন এক জঙ্গলা মতন জায়গাতে ওকে একা বসে থাকতে দেখি।
সেজন্যই হয়তো ও যেখানে যায় সেখানেই আগুন লেগে যায়।
আমি একজনকে খোঁজ নিতে বলেছিলাম, সে আমাকে কিছু তথ্য দিয়েছে
বাচ্চাটার ব্যাপারে।
হ্যাঁ,
কি জানতে পারলেন?
বাচ্চাটা নিজের চোখে দেখেছে পরিবারের বাবা মা আর ছোট ভাইকে পুড়ে মরতে। কোনোভাবে ভাগ্যের জোরে বাচ্চাটা বেঁচে গেছে, কিন্তু সেই রাতের এতটাই প্রভাব তার মধ্যে পড়েছে যে অভিশপ্ত ব্যাপারটা তার মধ্যে থেকে বসেছে। পরদিন সকালে পাশের বাসায় থাকতে চায় বাচ্চাটা, কিন্তু বাচ্চাটাকে কেউ আশ্রয় দেয় না।
বুঝতে পারলাম। এখন হাতে সময় নিয়ে কাজ করতে হবে। আসলে যদি ভুল না করি তবে নূরকে বাচ্চাটাই তার সাথে নিয়ে গেছে।
বাচ্চাটা সম্পর্কে অনেক তথ্য বের করেছে এবং কোনোভাবে ভাগ্যের জোরে বেঁচে গেছে, কিন্তু সেই রাতের এতটাই প্রভাব তার মধ্যে পড়েছে যে তার মধ্যে অভিশপ্ত ব্যাপারটা জেঁকে বসে গেছে। পরদিন সকালে পাশের বাসায় থাকতে যায় বাচ্চাটা, কিন্তু বাচ্চাটাকে কেউ আশ্রয় দেয় না। এই ছোট্ট শিশুটিকে সবাই দাঁড়িয়ে দেয়। কোনো জায়গাতে আশ্রয় না পেয়ে শেষ পর্যন্ত রাস্তায় জায়গা হয় তা। পরে ভাগ্যের ফেরে বাচ্চাটা এসে পড়েছিল হাসিবুর রহমানের পরিবারে। সবকিছু ভালোই চলছিল। বাচ্চাটার ছবি আঁকার পর থেকেই যেন সব সমস্যা শুরু হয়ে যায়। বাচ্চাটা হারিয়ে যায় হঠাৎ করে, কিন্তু নূর যখন হাসিবুর রহমানের সাথে দেখা করতে আসে তখন বাচ্চাটাকে দেখতে পায়। এই রহস্য যেন কিছুতেই সমাধান হচ্ছে না। খুব চিন্তায় পড়ে যান হাসিবুর রহমান এবং অয়ন। এদিকে নূরই বা কোথায় গেল? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই হাসিবুর রহমান নিয়ে এসেছেন তার কাছের বন্ধু অনিক আহমেদকে। অনিক আহমেদ পেশায় ডাক্তার হলেও এসব প্যারানর্মাল বিষয়ে অনেক কিছু জানে, তিনি একমাত্র ভরসা। অনেক আমি দ্য ক্রাইম বয় পেন্টিংটার সামনে অনেকক্ষণ চোখ ধরে বসে আছে, পাশে পাথরের মূর্তির মতো বসে আছে হাসিবুর রহমান এবং মামা।
জনি, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? তুমি কি মারা গিয়েছ?
কেন হঠাৎ এই প্রশ্ন? কেন
উত্তর দাও।
আমার আত্মা এমনিতেই বাইরে দেওয়া ছাড়া করতে পারে, তার জন্য বেঁচে থাকার মরা যাওয়ার কোনো দরকার নেই।
তুমি কি জানো নূর এখন কোথায়?
নূর সেটা আবার কে?
তুমি ঠিক মতন উত্তর দাও। এই বাসায় কিছুদিন আগে একটি মেয়ে এসেছিল, তুমি তাকে ভয় দেখিয়েছিলে।
হ্যাঁ, সে আমার সাথে আছে।
তুমি কেন তাকে নিয়ে গিয়েছো?
সে নিজে আসতে চেয়েছে, সে আমার ছয়টা আট দিয়েছে।
আচ্ছা, এখন তার কি অবস্থা?
আমার মতো।
মানে যা বলতে চাও পরিষ্কার করে বলো।
সেখানে খুব ভালো আছে।
সে কি বেঁচে আছে?
সে বেঁচে আনি আর মরে আনি।
তুমি তাকে ফিরিয়ে দেবে কিভাবে? দেখো জনি, তোমার সাথে যা হয়েছে তাতে কারো কোনো হাত ছিল না, খুব খারাপ হয়েছে তোমার সাথে, কিন্তু তার জন্য তুমি যাদের ক্ষতি করছো তাদের তো কোনো দোষ নেই।
আছে আছে, তাদেরই দোষ আছে।
কিন্তু কিভাবে?
যাতে ওসে আগুন লেগেছে তার প্রত্যেকে আমার ক্ষতি করেছে, আমার ছবি ওরা কিনে দোষ করেছে, আর সবচেয়ে বেশি দোষ করেছে হাসিবুর রহমান, সে আমার ছবি খুব ভুল করেছে।
উনি তো জেনে শুনে এসব করেননি।
আগে জানতাম নাকি? তাও তো সবাই আমাকে কষ্ট দিয়েছে।
আমরা তোমার ভালো চাই, তুমি বলো কিভাবে তোমার ভালো করব। তার বদলে তুমি এসব বন্ধ করো আর নূরকে ফিরিয়ে দাও।
আমার ভালো ঠিক আছে?
বলো কি করতে হবে সেটা বলো।
কাল রাতে 12টার সময় নাচুমায় গাড়িতে একটা আগুন লেগে যাবে, সেখানে আমার পোয়া দেওয়া পাওয়া যাবে, আমার সে দেহকে ভালোভাবে খবর দিও, তাহলে আমার সব ওইসব খেতে যাবে।
আর নূর?
হাসিবুর রহমান আমাকে যেখানে পেয়েছেন তাকেও সেখানেই পাওয়া যাবে, তাকে পাওয়ার পর আমার পেন্টিংটা পুরো ফেলতে হবে। তবে একটা কথা আছে।
আবার কি?
আমার এই ছবি যদি কখনো কেউ বাসায় রাখে তাহলে আবার আগুন লেগে যাবে।
কথা মতো রাত 12টার দিকে নাইট পৌঁছে যায় গাড়িতে আগুন লাগে। খুব আশ্চর্যের ব্যাপার হলো সেই গাড়িতে কেউ ছিল না, শুধু পাওয়া যায় বাচ্চা একটা ছেলে পুড়ে যাওয়া ঝলসে দেহ। ঠিকভাবে দাফন করা হয় এই লাশটিকে আর পুড়িয়ে ফেলা হয় আসল পেন্টিংটা। এভাবে সমাপ্তি ঘটে যায় আলোচিত এই পেন্টিং এর। কিন্তু আদৌ কি সমাপ্ত হয়েছে এই প্রশ্নের উত্তর কারো কাছেই নেই। এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশা, যার নাম দ্য ক্রাইং বয়। অনেকের বাড়িতেই আছে এবং অনেকেই দেখেছেন একটি পোর্ট্রেট, একটি বাচ্চা ছেলে শিশু যার চোখ দিয়ে অশ্রু ঝরছে বা পানি ঝরছে, এরকম একটি করুণ চেহারার ছেলে, করুণ একটি পোর্ট্রেট অনেকেই দেখেছেন, সারা পৃথিবীর মানুষ দেখেছেন। এবং এই কাহিনীটিকে নিয়ে আজকের গল্প লেখা হয়েছে, যা লিখেছেন ফাতেমা কাইমি, আর নাট্যাংশ পরিচালনা ছিলেন সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিলেন খন্দকার গালিব। আর জানিয়ে দেব আজকের এই কাহিনীতে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। হাসিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন সাইফ, সারা রহমানের চরিত্রে অভিনয় করেছেন সাকিব ফারজানা, অনিক আহমেদের চরিত্রে ছিলেন রেহান, জনির চরিত্রে অভিনয় করেছেন সাত্বিক, সাংবাদিক অয়নের চরিত্রে ছিলেন খন্দকার গালিব এবং নূরের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। নতুন বছরে অর্থাৎ 2018 এক তারিখ পেরিয়ে 2 তারিখ হয়ে গেছে, আজকে দ্বিতীয় দিন। আসুন খুব চমৎকার ভাবে এই বছরটা শুরু করি সকলে মিলে। সকলের জন্য আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স অ্যাগেইন, গুড নাইট।
Exclusively on FusionBD.com.